বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 6 জুন 23 জ্যৈষ্ঠ এবং ফার্সি 16 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে IAEA-তে ইরান বিরোধী প্রস্তাবের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও এখনও তা নিয়ন্ত্রণে না আসা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসরে প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির 2 শীর্ষস্থানীয় কর্মকর্তার ইসলাম অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ইরানের তীব্র প্রতিবাদ, রাষ্ট্রদূত তলব। IAEA-র নির্বাহী বোর্ডের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব আনার ব্যাপারে হুঁশিয়ারি দিল তেহরান। বৈঠকের ফলাফল দেখে নেওয়া হবে পাল্টা ব্যবস্থা। বাংলাদেশের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অধিকারের নিবন্ধন বাতিল, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ। এবং ইসলাম অবমাননাকর মন্তব্য করার অপরাধে বিজেপির সদ্য বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তার করার দাবি জানালেন আসাদুদ্দিন ওয়াইসি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ভারতের একটি টিভি টক শোতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানোর জন্য তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর খবরে গোটা মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, তখন তেহরান এই ব্যবস্থা নিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রোববার ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। এ সময় ভারতে রাসূলের অবমাননার বিরুদ্ধে ইরানের সরকার ও জনগণের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেওয়া হয়। ভারতীয় রাষ্ট্রদূত এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ইসলামের নবীর প্রতি অবমাননাকর কোন মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থায় ইরান বিরোধী প্রস্তাব উত্থাপনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-তে এই প্রস্তাব উত্থাপন করা হলে এর পরিণতির দায় প্রস্তাব উত্থাপনকারী দেশগুলোকে বহন করতে হবে। এক টুইটার বার্তায় আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যারা IAEA-তে ইরান বিরোধী প্রস্তাব আনতে যাচ্ছে, এর যে কোনো পরিণতির দায় তাদেরকে নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে আমরা একটি টেকসই ও শক্তিশালী চুক্তি চাই। আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ বাস্তববাদী হলে সেই চুক্তি অবশ্যই সম্ভব। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ আরও পরে আইএই এর সদর দপ্তরে এই সংস্থার নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করবে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে। প্রস্তাবটিতে দাবি করা হয়েছে ইরান আইএইএ কে ঠিকমতো সহযোগিতা করছে না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, তার দেশ আইএই এর নির্বাহী পরিষদের বৈঠকের ফলাফল দেখার পর এ ব্যাপারে যথাযথ জবাব দেবে। খাতিব জাদে বলেন, তেহরান অগ্রিম কিছু বলতে চায় না, তবে নির্বাহী পরিষদের সকল পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। আইএই এর সঙ্গে সংশ্লিষ্ট ইরানের একজন কূটনীতিক বলেছেন, আইএই এর মহাসচিব রাফায়েল গ্রোসি তাড়াহুড়া করে ইরান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করেছেন। গত পাঁচ মাস থেকে এখন পর্যন্ত আইএই এর সঙ্গে ইরানের তিন দফা বৈঠক হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা সম্পর্কে তেহরানের গৃহীত পদক্ষেপগুলোকে উপেক্ষা করে গ্রোসি তার প্রতিবেদনে নতুন প্রসঙ্গের অবতারণা করেছেন, যার বেশিরভাগই দাবি বা কল্পনা প্রসূত। খাতিবজাদে এ সম্পর্কে আরও বলেন, কূটনীতির যে জানালা ইরান তৈরি করেছে তা যেন খোলা রাখা হয়। জ্বালানি খাতে কাতারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। কাতার সফররত ইরানের জ্বালানি মন্ত্রী আলি আকবর মেহরাবিয়ান আজ দোহায় স্বাগতিক দেশের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবির সঙ্গে সাক্ষাৎকালে ওই আগ্রহের কথা জানান। বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়ার পাশাপাশি মেহরাবিয়ান দ্বিপক্ষীয় সহযোগিতার সক্ষমতাকে অত্যন্ত উপযুক্ত বলে মনে করেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সামর্থ্যের উপর নির্ভর করে বিদ্যমান বাধা বিপত্তি দূর করার উপরও জোর দেন তিনি। আলি আকবর মেহরাবিয়ান ইরান কাতার অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির অষ্টম যৌথ বৈঠকে অংশ নিতে গতকাল দোহায় পৌঁছান। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অধিকারের নিবন্ধন বাতিল করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে মানবাধিকার বিষয় নিয়ে দীর্ঘদিন কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অধিকারের নিবন্ধন বাতিল করেছে সরকারের এনজিও বিষয়ক ব্যুরো। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ বেশ কিছু অভিযোগে সংগঠনটির নিবন্ধনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেয়া হয়েছে, ফলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নিবন্ধন বাতিল হয়েছে। অধিকারের আবেদন নিষ্পত্তির এই আদেশে বলা হয়েছে, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আইন 2016 এর ধারা 4/4 মোতাবেক সংস্থা কর্তৃক দাখিলকৃত নিবন্ধন নবায়নের আবেদনপত্রে অসঙ্গতি থাকা, বিভিন্ন সময় চাওয়া তথ্যাদির সঠিক জবাব বা ব্যাখ্যা ও কাগজপত্র দাখিল না করা, রাষ্ট্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজে সম্পৃক্ত থাকার কারণে সংস্থার কার্যক্রম সন্তোষজনক নয়। তাই দাখিলকৃত নিবন্ধন নবায়নের আবেদনটি বিবেচনা করার কোনো সুযোগ নেই। নবায়নের এ আবেদনটি তাই নামঞ্জুর করা হলো। প্রসঙ্গত 2015 সালের মার্চে অধিকারের নিবন্ধনের মেয়াদ শেষ হয়। এরপরে 10 বছর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর আবেদন করে সংগঠনটি। এ প্রেক্ষিতে রোববার এনজিও ব্যুরোর জারি করা এক আদেশে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজে নিয়োজিত হওয়া সহ বেশ কয়েকটি কারণে অধিকারের নিবন্ধন বাতিল করা হয়েছে। সে কারণগুলো হচ্ছে, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং নতুন আইন অনুযায়ী আরোপিত বর্ধিত ফি ও ভ্যাট না দেওয়া, বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের 8টি আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের উপরে আপত্তির কোনো জবাব বা ব্যাখ্যা না দেয়া, ওয়েবসাইটে বাংলাদেশের বিরুদ্ধে ইস্যু তৈরি এবং 3টি প্রকল্পে আর্থিক লেনদেনের অসঙ্গতি বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে যথাযথ জবাব না দেওয়া। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্পের কাজের টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গতকাল ও আজ দুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সমাবেশে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন, হয় গরিব মানুষদের 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি সরকার বিদায় নাও, তোমাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই, তোমাদের ভারতবর্ষে থাকার দরকার নেই। মমতা ওই দিন উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে 100 দিনের কাজের টাকা না দিলে 5 ও 6 জুন রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন। আজ বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার গলায় ঝুলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অপরাধে বিজেপির সদ্য বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার করা আপত্তিকর, অগ্রহণযোগ্য ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গতকাল রোববার নূপুর শর্মাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিম প্রধান ওয়াইসি বলেন, ওই ঘটনায় অর্থনীতির ব্যাপক ক্ষতি হতে চলেছে, যার জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী থাকবেন। আমরা ওই মুখপাত্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ প্রসঙ্গে ওয়াইসি বলেন, তিনি বলেন, সাসপেনশন কেন করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কানপুরে গণ্ডগোল হলে 35 জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন কার্যকর হয়। কোনো বিশৃঙ্খলা হতো না যদি আপনি আপনার মুখপাত্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতেন। আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন, যদি উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী আমাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘৃণ্য সহিংসতা শুরু হয়, তাহলে দায়ী কে হবেন প্রধানমন্ত্রীজি? আপনার পররাষ্ট্রনীতি কি? এমনটা কখনো হয়নি যে আরব দেশগুলো দেশের রাষ্ট্রদূতদের ডেকে বলছে যে আপনারা ভুল বলেছেন, ক্ষমা চান? উপরাষ্ট্রপতি কাতারে থাকাকালীন সেখানে রাষ্ট্রদূতকে ডেকে প্রশ্ন করা হচ্ছে, এটা কতটা অপমানজনক। অন্যদিকে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি নেত্রী মায়াবতী বিজেপিকে পরামর্শ দিয়ে বলেছেন, যারা এ ধরনের বক্তব্য দেয় বিজেপির উচিত তাদের লোকেদের কঠোরভাবে দমন করা। তিনি বলেন, এ ধরনের লোকেদের শুধু দল থেকে বহিষ্কার করে কোনো কাজ হবে না, তাদের কঠোর আইনে কারাগারে পাঠানো উচিত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, তেলবাহী একটি জাহাজকে হুদাইদা বন্দরে ভিড়তে দেওয়ার অনুমতি দেয়নি সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং আরব জোটের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সৌদি আরবের এই পদক্ষেপ তার সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল মুতাওয়াক্কিল এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতিসংঘের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়ার পরও একটি তেলবাহী জাহাজ আটক করেছে সৌদি জোট। জাহাজটিতে 30,314 টন তেল রয়েছে। মুতাওয়াক্কিল জানান, বর্তমানে সৌদি জোটের হাতে এ ধরনের দুটি জাহাজ আটক রয়েছে। এর আগে গত শুক্রবার সৌদি জোট 30,000 টন তেলবাহী আরেকটি জাহাজ আটক করে। মুতাওয়াক্কিল বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সৌদি জোট ইয়েমেনের তেলবাহী ট্যাঙ্কারগুলো আটকের ক্ষেত্রে জলদস্যুদের মতো আচরণ করছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত 14 সদস্যকে জীবিত অবস্থায় আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালিয়া প্রদেশে এক হামলায় 5 বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরাকি নিরাপত্তা বাহিনী এসব সন্ত্রাসীকে আটক করে। এর মধ্যে দায়েশের 3 শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছে। ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাগদাদের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত 14 জনকে আটক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আটক 14 ব্যক্তির মধ্যে দায়েশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আবু সাফানা, আবু ওমর এবং আবু মুসাব রয়েছে। এসব সন্ত্রাসীকে কয়েকটি আকস্মিক অভিযানের মাধ্যমে আটক করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ 2014 সালে ইরাকে ব্যাপক সহিংসতা শুরু করে এবং দেশটির বিরাট অংশ দখল করে নেয়। পরে ইরাকি নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই গোষ্ঠীকে পরাজিত করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের হাতে দূরপাল্লার অস্ত্র তুলে দিলে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে তাদের লক্ষ্যবস্তুর সংখ্যা বাড়াবে। কয়েক সপ্তাহ বিরতির পর রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। আর ওই হামলার কয়েক ঘণ্টা পর এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন। রুশ বার্তা সংস্থাগুলো বলছে, পুতিন বোঝাতে চেয়েছেন কিয়েভকে যদি দূরপাল্লার অস্ত্র দেওয়া হয় তবে আমরা উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হব এবং আমাদের অস্ত্র ব্যবহার করব, এমন লক্ষ্যে আঘাত হানব যেখানে আমরা আগে আঘাত করিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায় কিয়েভকে অত্যাধুনিক রকেট ব্যবস্থা সরবরাহ করা হবে। রাশিয়া বলেছে কিয়েভে ইউরোপীয় দেশগুলোর সরবরাহ করা ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে, যদিও ইউক্রেন দাবি করেছে রুশ জঙ্গি বিমান থেকে একটি ইস্পাত মেরামতের কারখানায় হামলা চালানো হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সদর দপ্তরে এই সংস্থার নির্বাহী বোর্ডের আসন্ন সভায় ইরান বিরোধী যেকোনো প্রস্তাবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সদর দফতরে এই সংস্থার নির্বাহী বোর্ডের আসন্ন সভা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে নিজের সাম্প্রতিক টেলিফোন আলাপের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আজ সোমবার সকালে এক টুইট বার্তায় বলেন, জোসেফ বোরেলের সঙ্গে ইরানের উপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনা এবং সেটি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কথা হয়েছে। জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা এবং তিন ইউরোপীয় দেশের যে কোনো রাজনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিকভাবে সমানুপাতিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জোর দিয়ে বলেন, যারা IAEA-তে ইরান বিরোধী প্রস্তাব আনতে যাচ্ছে এর যে কোনো পরিণতির দায় তাদেরকে নিতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ বিকেলে IAEA-র সদর দপ্তরে এই সংস্থার নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করবে বলে পশ্চিমা দেশগুলো জানিয়েছে। প্রস্তাবটিতে দাবি করা হয়েছে যে IAEA-কে ইরানের পক্ষ থেকে ঠিকমতো সহযোগিতা করা হচ্ছে না। মনে হচ্ছে আমেরিকার উপর যখন ইরানের ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি, বিশেষ করে তেহরানের উপর থেকে আমেরিকার সব ধরনের অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জোরদার হচ্ছে, তখন বাইডেন সরকার ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশকে সঙ্গে নিয়ে IAEA-কে যথাযথভাবে সহযোগিতা করা হচ্ছে না এই অজুহাতে তেহরানের উপর কঠোর রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইসরায়েল সফরের পর এই প্রস্তাব আনা হচ্ছে বলেই ইরান গ্রোসির ওই সফরের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, IAEA-র স্বাধীন ও স্বতন্ত্র কর্মকাণ্ডের উপর তেল আবিব কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রায় 40 ঘণ্টা পার হলেও আজ বিকাল নাগাদ তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে এখনও বেশ কয়েকটি কন্টেইনার দাউদাউ করে জ্বলছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রায় 40 ঘণ্টা পার হলেও আজ বিকেল নাগাদ তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে এখনও বেশ কয়েকটি কন্টেইনারে দাউদাউ করে আগুন জ্বলছে। ধোঁয়া বেরোচ্ছে বেশ কয়েকটি কন্টেইনার থেকে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সোমবার বিকেল 3টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঘটনায় আমরা কাউকে ছাড় দিইনি, এবারেও ছাড় দেওয়া হবে না। যে অপরাধ করেছে সে শাস্তি পাবে, বিন্দু পরিমাণ অপরাধ থাকলেও শাস্তি পেতে হবে। ঘটনা তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএমএ কন্টেইনার ডিপো কর্তৃপক্ষের কোনো দায় রয়েছে কিনা সেটারও তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 14 জন ভর্তি রয়েছেন, আরও 4-5 জনকে ঢাকায় আনা হচ্ছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ ঘটনার তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন,
কষ্টকর, মর্মান্তিক, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই যারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারা গেছেন, তাদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং এই সিস্টেমের উন্নয়নের জন্য আমরা দাবি জানাচ্ছি। তদন্তে যাদেরকে দিতে হবে দায়িত্ব, তারা যেন দলের সঙ্গে সম্পর্কিত না হয় এবং তাদের সেই গার্ডসটা থাকে। এটা আপনার ওই তথাকথিত লোকজনদের দিয়ে তো লাভ নেই।
সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষের সংখ্যা 49 থেকে কমিয়ে 41 নামিয়ে এনেছে প্রশাসন। প্রশাসন থেকে জানানো হয়েছে আগের 49 জনের মৃত্যুর তথ্য ভুল ছিল। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান এক ব্রিফিংয়ে বলেন, এ পর্যন্ত মরদেহ পাওয়া গেছে 41 জনের, তাই নিহত মানুষের সংখ্যা 41। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতদের তালিকায় রয়েছেন 9 জন ফায়ার সার্ভিস কর্মী, এছাড়া ফায়ার সার্ভিসের আরও অন্তত 4 জন কর্মী নিখোঁজ রয়েছেন। এদিকে মৃত এবং নিখোঁজ স্বজনদের সন্ধানে সীতাকুণ্ডে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছে স্বজনেরা।
পাচ্ছি না ভাই, বিভিন্ন জায়গায় বলতেছি আজকে 2 দিন না খাও, কোথায় কিছু মানে বাইলে তারপর লাশটা নিয়ে মা বাবার দেখাইতাম।
অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তে তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল 3:30 পর্যন্ত 20টি মরদেহের বিপরীতে 35 জনের নমুনা নেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এবার যে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালাম বলেছেন, শ্রেষ্ঠতম সম্মানিত স্বভাব হল সৎ কাজ করা, অসহায়কে সাহায্য করা এবং আশাবাদীর আশা পূরণ করা।
আমরা সবাই এই 3টি স্বভাব অর্জন করার চেষ্টা করব।
এ কামনে নজর দিচ্ছি ইমেলের ইনবক্সের দিকে। আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি যুবরাজ চৌধুরী। তিনি বেশ বড়সড় একটি লেখা পাঠিয়েছেন, আমি তার লেখার চুম্বক অংশ পড়ে শোনাচ্ছি। যুবরাজ ভাই লিখেছেন, বর্তমানে যখন একটার পর একটা আন্তর্জাতিক বেতার বন্ধ হয়ে যাচ্ছে, তখন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আমাদের প্রাণ প্রিয় রেডিও তেহরান। গণমাধ্যম হিসেবে নিজের সক্রিয়তা বজায় রেখে এগিয়ে চলেছে শুভ সুন্দর আগামীর পথে। আজ রেডিও তেহরান সগৌরবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে, সেই সঙ্গে আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে রেডিও তেহরান।
রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ায় এবং এই বেতারের প্রচার প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে আন্তরিক ভূমিকা রাখার জন্য যুবরাজ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে কুয়েত সিটি থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা শাহজালাল হাজারি। তিনি লিখেছেন, বিশেষ দিবস উপলক্ষে রেডিও তেহরান ইসলামী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ইসলামের চির সত্য সুন্দর বাণী পৌঁছে দিচ্ছে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত। রেডিও তেহরানের দাওয়াতের এই মিশন আর ভিশনে প্রতিটি শ্রোতা পরিবারে জান্নাতি পরিবেশ সৃষ্টি হোক, এই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
চমৎকার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহজালাল হাজারি ভাই, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর বন্ধু মাহমুদুল হাসান। প্রিয়জনের আজকের আসরে তার লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন, ইসলাম সর্বদা ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ইসলামে অন্যতম ইবাদত। ইরান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর হতেই এ দৃষ্টিকোণ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের বিপদে আপদে সহায়তা করে আসছে। এক্ষেত্রে এ শ্রোতাবন্ধু আফগানিস্তান, লেবানন ও কাতারে ইরানের মানবিক সহায়তা প্রদান এবং ফিলিস্তিনে খাদ্য, চিকিৎসা সামগ্রী, অস্ত্র, সামরিক প্রযুক্তি ও অর্থ সহায়তার কথা উল্লেখ করেছেন।
মাহমুদুল হাসান ভাইকে অভিনন্দন IRIB ফ্যান ক্লাবের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার জন্য। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, বিশ্বের সকল গণমাধ্যম বড়দের পাশাপাশি ছোটদেরকেও বিনোদন দেবার চেষ্টা করে থাকে। এতে যে শুধু ছোটরাই মনোরঞ্জনের খোরাক পাচ্ছে তা নয়, বড়রাও পাচ্ছে বিমল আনন্দ, উপদেশ এবং শিক্ষা, পাচ্ছে নীতি নৈতিকতার পাঠ যা জীবনের পথ চলায় সহায়তা করছে। প্রতি সপ্তাহে গল্প, কাহিনী, মহতলোকের জীবন আদর্শ, কোরআন হাদিসের আলোকে আলোকিত জীবন গড়ার মহড়া চালানো হচ্ছে, যা সুস্থ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।
আসরের পরের মেইলটিও রংধনু আসর সম্পর্কে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, এটি পাঠিয়েছেন শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, 31 মার্চ রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে রংধনু আসর। এতে আজ প্রখ্যাত ইরানি কবি জালাল উদ্দিন মোহাম্মদ রুমির মাসনবী থেকে একটি গল্প প্রচারিত হয়। খুব ভালো লেগেছে গল্পটি। চমৎকার অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।
রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানানোই আব্দুস সালাম সিদ্দিক ও শরীফা আক্তার পান্না, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরান বাংলা বিভাগের 40তম বর্ষপূর্তি উপলক্ষে পাঠানো একটি অডিও ফাইল বাজিয়ে শোনাব। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শ্রোতা SM নাজিমউদ্দিন।
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের ভালোবাসা আর ভালো লাগার সুগন্ধের আবেশ মাখানো প্রথম পত্রের পরশ পেয়েছিলাম 1992 সালের এক শীতকালে। আমাদের পরিচিত ডাকপিয়ন সুনীল দাস বাড়ির বারান্দায় রেখে গেল সুন্দর ও বড় মাপের একটি খাম, ভেতর থেকে বার করলাম অমূল্য রতন, একটি সাদা কালো ইকো অফ ইসলাম পত্রিকার কপি, ব্রোশিয়ার, রঙিন অনুষ্ঠান সূচি আর ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই এবং আয়াতুল্লাহ খমিনির ছবি সম্বলিত সুদৃশ্য ক্যালেন্ডার। আহা, সেদিন কী যে আনন্দ পেয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই শুরু, এখনও অব্যাহত আমার সেই আরাধ্য বেতার ও তার সাথে যোগাযোগের সেতুবন্ধ। মাঝে ক্যারিয়ার, সংসার এসব নিয়ে ব্যস্ত থাকায় একটু দূরে সরে গেলেও আবার আমাদের সম্পর্কগুলো নতুন করে গড়তে দিয়েছি। সেই কৈশোর শৈশবের দিন থেকে আজও রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের মাঝে নিজেকে আলাদাভাবে খুঁজে পাই। মাঝে মাঝেই ঢু মারি পার্স টুডের ওয়েব পেজে, আর আঙুলের স্পর্শে নিংড়ে নিই বর্তমানের রেডিও তেহরানকে। বর্তমানে মাল্টিমিডিয়ার নানা মাধ্যমে রেডিও তেহরানকে খুঁজে নিই, আর হারিয়ে যেতে চেষ্টা করি সেই শৈশবে, আর সাধনের চেষ্টা করি সেই ভালো লাগার মুহূর্তগুলো। নিজের বয়স বাড়ার সাথে সাথে রেডিও তেহরানও তার বয়স বাড়াতে কার্পণ্য করেনি। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে গেছে ৪০টা বছর, আর আমিও পার করে দিয়েছি ৪০টা বসন্ত। এ সম্পর্ক অটুট থাকার রসদ জুগিয়েছে রেডিও তেহরান, আর ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট রবে, এ কামনা রইল নিরন্তর। রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল প্রাণ ঢালা মোবারকবাদ।
রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ বেতারকে মূল্যায়ন করে ভয়েজ মেইল পাঠানোয় নাজিমুদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে, আর লিখেছেন মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। পবিত্র মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত আত্মশুদ্ধির মহোৎসব অনুষ্ঠানটির প্রশংসা করে তিনি লিখেছেন, আমরা জানি রোজা শব্দটি ফার্সি রুজে শব্দ থেকে এসেছে, আরবিতে সাওম অর্থ সংযম। রোজা শব্দটি ফার্সি শব্দ হলেও বাংলা ভাষার সাথে মিশে বাংলাদেশে সহ বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছেই রোজা নামই পরিচিত। আমার জানতে ইচ্ছে করছে ইরানিরা রোজাকে কি নামে ডাকে।
ভাই আব্দুল হাকিম মিয়া, ইরানে রোজাকে রোজে উচ্চারণে ডাকে, এটি ব্যাকরণগত ব্যাপার, আর রমজানকে ফার্সিতে বলে রামাজন। তো চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রমজান উপলক্ষে প্রচারিত ধারাবাহিক অনুষ্ঠানের প্রশংসা করে আরও অনেকেই চিঠি লিখেছেন, তাদের কয়েকজন হলেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র স্যান্নাল এবং জয়ন্ত চক্রবর্তী নয়াদিল্লি থেকে।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসরের পরের চিঠিটি হাতে তুলে নিচ্ছি। এটি পাঠিয়েছেন সাগর মিয়া, তার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জের বাজিদপুর থানার সাদিরচর গ্রাম। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন ভক্ত শ্রোতা, সবসময় চিঠি না লিখলেও নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। আজ মতামত দিচ্ছি স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি সম্পর্কে। স্বাস্থ্যকথা অনুষ্ঠানটির মাধ্যমে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। গত ৩০ মার্চ স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি পরিবেশন করেন গাজী আব্দুর রশিদ ভাই, আর অতিথি ছিলেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার এম মইনুল হাফিজ। সবশেষে এই শ্রোতাবন্ধু নিয়মিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি শুনতে শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই সাগর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রলম্বিত হবার কারণে সমগ্র বিশ্ব এক হুমকির সম্মুখীন, বিশেষ করে খাদ্য সংকট প্রবল আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই গত 4 বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা 8 কোটি থেকে বেড়ে 27 কোটি 76 লাখে দাঁড়িয়েছে। নানা স্থানে যুদ্ধ, সংঘাত, জলবায়ুর পরিবর্তন এবং করোনা মহামারী ইত্যাদি নানা কারণে এমনিতেই একটি ভয়ঙ্কর দুর্যোগ তৈরি হয়েছে, তার উপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমস্যার মাত্রাকে বাড়িয়ে তুলেছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট বৃদ্ধি সম্পর্কে মতামতের জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম। তিনি লিখেছেন, গত 24 মার্চ তারিখের রংধনু অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে, মনের গহীনে ওটা প্রবেশ করে মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে নওরোজের শুভেচ্ছা বার্তাও চমৎকার ছিল, জানতে পারলাম বসন্ত ও নওরোজ উৎসব একই সঙ্গে পালিত হয়। বিশেষ করে ফার্সি গানটি আমার হৃদয় ও মনকে দারুণভাবে নাড়া দিয়েছে। প্রথমে বাজনা আর গানের ভাবভঙ্গি দেখে মনে হলো এটা বাংলা গান, কিন্তু পরে মনে হলো বাংলার মতোই ফার্সি গান। গানটির বাংলা অনুবাদ শুনে সত্যি সত্যি আবেগ আপ্লুত হয়েছে। ব্যবসায়ী ও গাধার গল্প সহ লোভী ইঁদুরের গল্পটি চমৎকার ও প্রাণবন্ত ছিল। সবশেষে শিশু শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গানটি অনুষ্ঠানকে আরও পরিপূর্ণতায় ভরিয়ে দিয়েছে।
রংধনু আসর সম্পর্কে চমৎকার মতামতের জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে যারা ইমেইল করেছেন তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ঢাকার এলিফ্যান্ট রোড থেকে কার্নিস ফাতেমা ছানু ও নুসরাত নুসিন নেলি, নারায়ণগঞ্জের আলিস আর্দি থেকে সেলিনা আক্তার, বিশাখা আক্তার, উপমা খাতুন, ইসরাত জাহান ঐশী ও অমনি আহমেদ, চাঁদপুরের কালীপুর বাজার থেকে ওয়াসিফ আহমেদ, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে উর্বি ইসলাম, জুলি শারমিলি ও অধরা অথই, এবং গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী থেকে আমিয়া খন্দকার ও পায়েল আহমেদ পিলু।
ঈদের শুভেচ্ছা জানানোই আপনাদের সবাইকে প্রিয়জন অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে রয়েছে একটি গান। আরুকু শিল্পী শিরোনামের গানটি লিখেছেন ডক্টর মুহিব্বুর রহমান রাফে, সুর করেছেন আকবর হোসাইন ইন্না আর গিয়েছেন সাব্বির জামান।
তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর থেকে।
শিল্পী আমি ডাক্তার, শুধুই ডাক্তার নই, আমি শিল্পী আরোগ্য শিল্পী, আমি ডাক্তার শুধুই ডাক্তার নই, পরম মমতায় পাশে জেগে রই, আমি যে আপন জন ফেলে যাব কো, আমি মানুষ আমি বন্ধু তোমাদেরই সজন, আমি মানুষ আমি বন্ধু তোমাদেরই সজন, আমি শিল্পী আরো কৌশিল্পী, আমি ডাক্তার শুধুই ডাক্তার নই, পাশাপাশি হৃদয়ের কাছাকাছি শত ক্লান্তিতে রই অমলান আমি জেগে থাকি নির্ঘুম রাত জাগা প্রহরী আমি শিল্পী আরোগ্য শিল্পী আমি ডাক্তার শুধুই ডাক্তার জগতের যত সুখে কান্না ব্যথা রোগে খুঁজে নিও আমাকে আমি তুমি নই কেউ চেনা মুখ তবু বাধা মানবতার বাঁধনে আমি সেবক আমি সঙ্গী সার্থকতা মমতায় আমি শিল্পী আরো কৌশিল্পী আমি ডাক্তার শুধুই ডাক্তার
শুনলেন প্রিয়জন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 6 জুন সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সৌদি পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট। প্রথম আলো, বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি করা হবে বললেন খাদ্যমন্ত্রী ইত্তেফাক। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়েছে নাকি দরজায় কড়া নাড়ছে মানব জমিন? পোড়া লাশে মৃত্যু পুরে সীতাকুণ্ড, যুগান্তর। একদিকে মানুষ পুড়ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, রিজভী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, মোহাম্মদকে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ আরব দুনিয়া, সরকার সমর্থন করে না জবাব ভারতের, সংবাদ প্রতিদিন। করোনার পর নয়া ভাইরাসের আতঙ্ক দেশে, কেরলে নরো ভাইরাসে আক্রান্ত 2 শিশু, উপসর্গ কি আজকাল? চাকরি করায় আপত্তি ছিল শ্বশুরবাড়ির, কিন্তু মেয়েটার হাত কেটে নেবে দুঃস্বপ্নেও ভাবিনি আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে 40 জনের বেশি মানুষ মারা গেছে, সামগ্রিকভাবে এ ঘটনা সম্পর্কে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে যে বহু সংখ্যক মানুষের প্রাণ হানি হয়েছে, এটি অত্যন্ত হৃদয় বিদারক মর্মস্পর্শী একটি ঘটনা। বহু সংখ্যক মানুষ জীবন্ত পুড়ে লাশ হয়ে গেল, মারা গেল চোখের সামনে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হলো, এগুলো আসলে কোনোভাবেই পূরণ হবার নয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম গতকাল পর্যন্ত যে 50 জন মারা গেছে, যার ভেতরে ফায়ার ফাইটার 12 জন। প্রশাসনের পক্ষ থেকে আজকে সে সংখ্যা কমিয়ে বলা হচ্ছে 41 জন মারা গিয়েছে এবং ফায়ার সার্ভিসের 8 জন তার ভেতরে রয়েছে। 41 জন হোক আর 50 জন হোক, এগুলো আসলে অত্যন্ত বড় একটি সংখ্যা। অগ্নিকাণ্ড বিস্ফোরণের ঘটনায় এত লোক মারা যাওয়া খুব সাধারণ কোনো ব্যাপার নয়। তো এখানে যে বিষয়টি সবচেয়ে ত্রুটি বা দুর্বলতার দিক ছিল বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে, সেটি হচ্ছে দেশি বিদেশি যৌথ কোম্পানির সেখানে দাহ্য পদার্থ ছিল এবং এই প্রতিষ্ঠানটি তাদের, কিন্তু সেখানে যে মাত্রার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা দরকার সেই রকম ছিল না। পাশাপাশি সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার সেটি হচ্ছে যে এখানে কি কি ধরনের বিস্ফোরক বা দাহ্য পদার্থ রাখা হতো তাও পরিষ্কার নয়। এখন পর্যন্ত জানা যায়নি যে কি কি ছিল, অর্থাৎ এর উপরে যে সামগ্রিক ভাবে একটা নজরদারি একটা নিয়ন্ত্রণ থাকা দরকার ছিল তা কিন্তু এখানে ছিল না। এই যে না থাকাটা, এর কারণে আমার মনে হয় যে এত বড় একটা সর্বনাশ হয়ে যেতে পারে। তো আমাদের দেশে রীতিমতো একটি সরকার আছে, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে এর সাথে জড়িত। এত কিছু থাকার পরে যখন এইরকম একটা কোম্পানি বা আরো আরো কোম্পানি যারা বিস্ফোরক পদার্থ বা দাহ্য পদার্থ আমদানি করে এবং সেগুলো গুদামজাত করে পুঞ্জীভূত করে রাখে এবং সেগুলো দেশের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করে, অথচ সেগুলো কি কি আসছে এবং কোথায় কে আনছে আর সেটা কোথায় কিভাবে যাচ্ছে, এগুলো যদি পরিষ্কার নিয়ন্ত্রণ না থাকে তাহলে দেশের নিরাপত্তা বড়ই হুমকির মুখে, সে কথা বলা যায়।
জনাব সাজুল ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্বসহ ইরান ও পাকিস্তান। কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা এবং আরো একজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছেন, যে অবমাননাকর বক্তব্য দিয়েছে, তাতে আরব বিশ্বসহ মুসলিম বিশ্বে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখানে আমি দুটি বিষয় বলি, যে ভারতের বিজেপির কাছ থেকে ধর্ম অবমাননা, ধর্মের বিরুদ্ধে কথা বলা, ধর্মের বিরুদ্ধে কাজ করা, এগুলো হবে এটি আমি মনে করি যে অস্বাভাবিক কোনো কাজ না। বিজেপি একটি উগ্রবাদী সংগঠন, তারা ক্ষমতা আসার আগে অনেক কিছুই করেছে এটা পরিষ্কার, এবং তারা বিশেষ করে ভারতে মুসলমানদের বিরুদ্ধে কি কি করবে সেটা সবসময় প্রকাশ্যে বলে এবং সেইভাবেই মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেই তারা ক্ষমতা এসেছে পরিষ্কার। সেক্ষেত্রে তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা আমি ব্যক্তিগতভাবে করি না। অন্যদিকে আরেকটি যে কথা বলতে হবে সেটি হচ্ছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান যদিও ইসলামী শাসন ব্যবস্থা ভিত্তিক একটি দেশ, কিন্তু তারা ধর্মের ব্যাপারে কখনোই অন্ধ এবং উগ্র ছিল না বা নেই। সেক্ষেত্রে ইরান যখন কোনো ব্যাপারে প্রতিক্রিয়া জানায় তখন বুঝতে হবে যে সেটির গভীরতা অনেক বেশি। ধর্মের সবচেয়ে বড় শিক্ষা কি? অন্যের ধর্মের প্রতি সহিষ্ণু আচরণ করা। তো বিজেপি যদি হিন্দু ধর্মকে কঠিনভাবে আঁকড়ে ধরতে চায় তাহলে হিন্দু ধর্মের শিক্ষা তো এই না যে অন্য ধর্মের নবীকে, রাসুলকে বা পয়গম্বরকে বা দেবতাকে অবমাননা করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এর নিন্দা জানাই, এর প্রতিবাদ হওয়া উচিত, সমস্ত মুসলিম বিশ্বের পক্ষ থেকে প্রতিবাদ হওয়া উচিত।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ আরব দুনিয়া। সরকার সমর্থন করে না, জবাব ভারতের। সংবাদ প্রতিদিন, আনন্দবাজার, আজকাল, গণশক্তি সহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে হযরত মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জের বিজেপির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে নূপুর শর্মাকে। গতকাল তাকে পদ থেকে বহিষ্কার করে বিজেপি। যদিও নিজের পক্ষে সাফাই দিয়ে মুখ খুলেছেন নূপুর, জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ খুঁজে পাওয়ার পরেই দেশজুড়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। নূপুরের মতে শিবলিঙ্গকে ফোয়ারা বলে অসম্মান করা হয়েছে। সেই কথার প্রেক্ষিতেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন। সে কারণে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমার কথা ফিরিয়ে নিচ্ছি, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। তবে তাতেও সমস্যা কমেনি, তার এই কথার গুরুতর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর। সেই দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের কাছে জবাব চাওয়া হয়েছে। তবে বিজেপির বক্তব্য যে ভারত সরকারের বক্তব্য নয় এটি। রাজ্য শিক্ষা ব্যবস্থাকে রাজভবনের ঘেরাটুপ থেকে বের করতে আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোই সিলমোহর দেওয়া হয়েছিল নবান্নের বৈঠকে, আর আজ সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে দেয়া হল। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শিক্ষা দপ্তরের পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, প্রাণী সম্পদ দপ্তরের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোরও আচার্য পদে বসানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল পেশ করে এ সংক্রান্ত আইন সংশোধন করা হবে বলে জানা গিয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভা জরুরি বৈঠক করে, সেখানে সিদ্ধান্ত হয় রাজ্যের সমস্ত কৃষি, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদেও বসবেন মুখ্যমন্ত্রী। সংবাদ প্রতিদিনের খবরে এটি লেখা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাস এলাকায় রাশিয়ার অগ্রাভিযান ঠেকাতে ব্রিটেন সর্বাধুনিক রকেট সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের সমর্থনে অস্ত্র পাঠানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে রাশিয়া আগেই সতর্ক করে বলেছে যুদ্ধের আগুনে যেন তারা ঘি না ঢালে। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানোর ব্যাপারে দ্বিধানন্দে পড়েছে জার্মানি। দেশটি মূলত ঐতিহাসিক কারণে এই দ্বিধায় পড়েছে এবং চ্যান্সেলর ওলাফ শোলজের সরকার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর সেভাবে আস্থাশীল নয়। নাম প্রকাশে অনুচ্ছুক জার্মান সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য স্পিগেল বলেছে ওলাফ সরকার এই আশঙ্কা করছে যে জার্মানি ট্যাঙ্ক পেয়ে জেলেনস্কি যদি রাশিয়ার বিরুদ্ধে কিছু জয় পায় তাহলে তিনি হয়তো রাশিয়ার ভেতরে অভিযান চালানোর ব্যাপারে উৎসাহিত হয়ে উঠবেন, যা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনার পুনরাবৃত্তি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই শীর্ষস্থানীয় কর্মকর্তার ইসলাম অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ইরানের তীব্র প্রতিবাদ, রাষ্ট্রদূত তলব। আইআইএর নির্বাহী বোর্ডের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব আনার ব্যাপারে হুঁশিয়ারি দিল তেহরান, বৈঠকের ফলাফল দেখে না হবে পাল্টা ব্যবস্থা। বাংলাদেশের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অধিকারে নিবন্ধন বাতিল, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা নিয়ে কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।